ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোমি, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী কৃষানু। কৃষানু, তোমাকে আমাদের স্টেডিয়াম বুলেটিনে স্বাগত জানাচ্ছি। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখবো যে এবার বিশ্বকাপে এবার ই টিকিট থাকছে না, এমনটাই জানিয়েছে বিসিসিআই সচিব জয় শাহ। তিনি জানিয়েছেন এমনটাই। বিশ্বকাপের ভরা বাজারে এক আলোচিত বিষয় উঠে এসেছে চর্চা। এবার ভুবনেশ্বর কুমার তার ইনস্টাগ্রাম বায়ো থেকে তিনি সরিয়ে দিয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটার, অর্থাৎ ক্রিকেটার শব্দটা তিনি সরিয়ে দিয়েছেন। তার এখন ইনস্টাগ্রামে শুধু রয়েছে ইন্ডিয়ান। আমরা এই বিষয় নিয়ে আসবো সরাসরি কৃষানুর কাছে। কৃষানুদা, তিনি তার ইনস্টাগ্রাম বায়ো থেকে এইভাবে সরিয়ে নিলেন, তার যে পরিচয়, তিনি যে ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটার হিসেবে যার পরিচয়, তিনি এই হঠাৎ এই তার প্রতি বিমুখ কেন?
দেখো, বিমুখ কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। প্রথমত এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তার নিজস্ব বায়ো ইনস্টাগ্রাম বা টুইটারে অনেকে অনেক কিছু করেন। যেমন এই ওয়েস্ট ইন্ডিজ সফরের যখন দল ঘোষণা হয়েছিল, একদিনের দল, তাতে রিঙ্কু সিং চান্স পাননি বা টি-20তেও চান্স পাননি। তো সেই সময় তিনি একটি ক্রিপ্টিক একটা বায়ো লিখেছিলেন, একটা ইনস্টা স্টোরি লিখেছিলেন যে কারো কারো কাছে সোফা হচ্ছে জাস্ট একটা ফার্নিচার, কারো কারো কাছে সেটা দলে নির্বাচিত হওয়ার রাস্তা বা দরজা। তো ব্যাপারটা হচ্ছে যে তিনি কেন বলছে সেটা এখন বোঝা যাচ্ছে না। তবে একটা ব্যাপার ঠিক যে সেই 2022 নভেম্বর মাসে ভুবনেশ্বর কুমার লাস্ট ভারতের জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন, তারপর থেকে কিন্তু নেই। আর এই মুহূর্তে যাদের খেলানো হচ্ছে তারা সবাই জুনিয়র, তো সেখান থেকে একটা কিছু হতে পারে।
একদমই। তার তিনি তো আন্তর্জাতিক ক্রিকেটে 4টি সেঞ্চুরিও করেছেন।
হ্যাঁ, ভুবনেশ্বর কুমারের ব্যাটটাও খুব ভালো এবং তিনি প্রিডোমিনেন্টলি একদম সুইং বোলার। তো এখন যেটা হচ্ছে যে ধোনির আমলে, মহেন্দ্র সিং ধোনির আমলে তাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে। তিনি 21টা টেস্ট খেলেছেন, 121টা ওয়ান ডে খেলেছেন, 80টা টি-20 খেলেছেন। তো যেটা হচ্ছে যে দেখা গিয়েছে যতবার ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, যেখানে পেস বিভাগের বোলারদের সুবিধা, সুইং বোলারদের সুবিধা, সেখানে তাকে খেলানো হয়েছে। কিন্তু বিরাট কোহলি ক্যাপ্টেন হয়ে আসার পর কিংবা তারপর অফলেট রোহিত শর্মা, তাকে কিন্তু খুব একটা দেখা যায়নি। যেখানে বুমরা চোট পাওয়া সত্ত্বেও মোহাম্মদ শামিকে দিয়ে খেলানো হয়েছে, মোহাম্মদ সিরাজ উঠে এসেছেন। তো সেটা একটা হতে পারে, সেই জায়গা থেকে একটা হতাশা তৈরি হতেই পারে।
একদমই। 9 মাস উনি দলের বাইরে ছিলেন, তার জেরে যেমনটা তুমি বললে হতাশার জেরে কি সিদ্ধান্ত?
হ্যাঁ, এটা হতে পারে, কারণ সামনে বিশ্বকাপ আর বেশি দিন নেই, 100 দিনও বাকি নেই। তো যা দেখা যাচ্ছে যে এই ওয়েস্ট ইন্ডিজ সফরে, যেটা এখন মনে করা হচ্ছে যে এটা বিশ্বকাপের সেমিফাইনাল বা ড্রেস রিহার্সাল বলা যেতে পারে, তো এখানেও কাকে খেলানো হচ্ছে? এখানে খেলানো হচ্ছে উমরান মালিককে খেলানো হচ্ছে, মুকেশ কুমারকে সুযোগ দেওয়া হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট। কারণ মুকেশ কুমার হচ্ছে ভুবনেশ্বর কুমারের একদম কার্বন কপি। ঠিক ভুবনেশ্বর কুমারের বোলিং অ্যাকশন যেমন, তারও একই রকম ধরনের, তিনিও সুইংয়ের উপর নির্ভর করেন। তো সেটা একটা হতাশা তৈরি করতে পারে, কারণ টেস্টে করা হয়েছিল, ঠিক আছে, টেস্টে সুযোগ দেওয়া হয়েছিল মুকেশ কুমারকে, অভিষেকও হয়েছে, প্রথম ওয়ান ডেতেই তাকে খেলানো হয়েছে। তো সেটা একটা ট্রিগার করতেই পারে।
একদমই। আমাদের এদিকে তো নজর থাকবে, আরো একটি গুরুত্বপূর্ণ নজর রয়েছে খেলার খবরের দিকে অবশ্যই। ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের ম্যাচ, ভারত জিতে গিয়েছে, সব থেকে বড় খুশির খবর। তবে 115 রানে 5 উইকেট, সামনেই রয়েছে বিশ্বকাপ। এরকম ভাবে যদি ওয়েস্ট ইন্ডিজ, কৃষাণ তোমার কাছে আসবো, যেমনটা যে ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে যদি ভারতের এই অবস্থা হয়, সামনে বিশ্বকাপ রয়েছে, সেখানে কিভাবে দেখছো বিষয়টা?
হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে ভারত ফার্স্টে বল করে ওদেরকে 114 রানে, ওয়েস্ট ইন্ডিজকে 114 রানে আউট করে দেয়। কিন্তু এই 115 রান তুলতে 5 উইকেট পড়ে গিয়েছে। তো যেটা হচ্ছে যে আবার সেই বলছি যে এটা ড্রেস রিহার্সাল বা এক্সপেরিমেন্টের সময়, ওয়েস্ট ইন্ডিজ তো ভালো দল নয়। তো সেই জন্য রোহিত শর্মা কি করেছিলেন বা ভারতীয় টিম ম্যানেজমেন্ট যেটা করেছিল যে নতুনদের বা কম বয়সীদের সুযোগ দিয়েছিল। যেমন রোহিত শর্মা নিজে ওপেন করেননি, গিলের সাথে, শুভমান গিলের সঙ্গে ঈশান কিষাণকে পাঠানো হয়েছে। ঈশান কিষাণ কিন্তু তার কাজটি করে দিয়েছেন, কিন্তু শুভমান গিল এই সিরিজে একদম ব্যর্থ, টেস্টেও একদমই ডাহা ব্যর্থ, এবং গতকালও দেখা গিয়েছে তিনি 7 রানে আউট হয়েছেন।
এবং আউট হওয়ার ধরন সূর্যকুমার এখনো 50 ওভারের এই ফরম্যাটটা বুঝতে পারছেন না,
সেটা একটা মানে মনে হচ্ছে। কারণ টি-20 যিনি বিশ্বের সেরা ব্যাটসম্যান, তার তো মানে ওয়ান ডে তে কিছু একটা করা উচিত, কিন্তু তিনি কিন্তু একটা দুর্দান্ত শট খেলছেন, তারপরে একটা খুব খারাপ শট খেলে আউট হয়েছে। যেমন গতকাল যেটা হয়েছে, প্রথমেই বোঝা গিয়েছিল যেখানে কুলদীপ যাদব বা রবীন্দ্র জাদেজা সফল হয়েছেন, পিচে স্পিন আছে, বাউন্স আছে, সেখানে সুইপ করতে গিয়ে আউট হওয়াটা মোটেই কোনো মানে কাজের কথা নয়, একদম বিচক্ষণ কোনো ব্যাটসম্যানের লক্ষণ নয়।
তুমি যেমনটা বললে রবীন্দ্র জাদেজা এবং তোমার কুলদীপ যাদব, তাদের যে কম্বিনেশনটা ছিল এটা কি বিশ্বকাপে দেখা যেতে পারে এবং দেখা গেলে বা কতটা ভালো হতে পারে?
হ্যাঁ, এটা একটা এই গতকাল একটা ওয়ানডের এটা সবচেয়ে বড় পজিটিভ যে কুলদীপ যাদব আর জাদেজার জুটি, এবং এরা কিন্তু একটা রেকর্ড করে ফেলেছে, সেটা হচ্ছে যে আজ পর্যন্ত ইন্ডিয়া যতদিন ধরে 49 বছর ধরে ওয়ান ডে ক্রিকেট খেলছে, সেই ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে কোনোদিনও দুজন বাহাতি স্পিনার ভারতের একদিনে বা একটা ম্যাচে 7টা বা তার বেশি উইকেট নেয়নি, এটা একটা রেকর্ড। কিন্তু তো যেটা হচ্ছে যে রবীন্দ্র জাদেজা তিনি করেন লেফট আর্ম স্পিন, যেটা ডান হাতে ক্ষেত্রে বল বাইরে যায়, আর কুলদীপ যাদব যেটা করেন হচ্ছে দুটোই, এদিকেও দুপাশেই বল ঘোরাতে পারেন। তো এটা একটা দারুণ কম্বিনেশন। আমার মনে হয় না যে অশ্বিনকে ওয়ানডে ক্রিকেটে খুব একটা খেলানো হবে, তাকে টেস্টের জন্যই রাখা হয়েছে। চাহাল চান্স পাবে কিনা সেটাও একটা ব্যাপার, কিন্তু আপাতত এই জুটিটা কিন্তু দারুণ সফল, যা এইমাত্র যা মানে এই গতকাল যা তারা যে পারফরমেন্সটা দিয়েছে।
এই ম্যাচ থেকে কি পজিটিভ আছে?
এই তো বললাম, এটা পজিটিভ। ঈশান কিশান ইজ এ বিগ পজিটিভ, কারণ কেএল রাহুল চোট, ঠিক আছে, তিনি ফিরবেন কিনা। ঋষভ পান্ত মোটামুটি আরো এক বছর নেই, সুতরাং বিশ্বকাপে প্রথম পছন্দ হয়তো কেএল রাহুল, তারপরে ঈশান কিশান। সাবা করিম যিনি প্রাক্তন উইকেট কিপার, তিনি কি বলেছেন যে ঈশান কিশানকে অবশ্যই রাখা উচিত। সেক্ষেত্রে তার মানে কি দেখা যাচ্ছে যে সঞ্জু স্যামসন তার কিন্তু সমস্যা আছে, তার মানে ঈশান কিশানই হয়তো সেকেন্ড চয়েস হতে পারে। এমনকি কেএল রাহুল যদি চোট না সারতে পারেন তাহলে কিন্তু ঈশান কিশানই বিশ্বকাপে ভারতের মানে কিপিং করবেন।
তুমি যেমনটা বললে শুভমান গিল, তাকে দেখে আশ্চর্য লাগছে, যেখানে বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকারের পর তার হাতে ব্যাটন উঠতে পারে সেখানে তিনি এইভাবে খেলেছেন, এই বিষয়টাকে কি বলবেন?
হ্যাঁ, মানে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় তো, নতুন পোস্টার বয় বিরাট কোহলি, সচিনের পরে বিরাট এসেছেন, তারপরের প্রজন্ম হচ্ছে শুভমান গিল। তো তিনি যা যেভাবে শুরু করেছিলেন সেটা বিস্ময়কর, এবং সারা দুনিয়া তাকে একটা একনলেজ করেছিল, না ইনি এ হচ্ছে পরের নেতা বা পরের তারকা, কিন্তু তিনি কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ সফরে যেটা তুলনামূলকভাবে টেস্টেও হতাশ করেছেন, সেটাও খুব বড় ব্যাপার। এবং গতকাল যে আউটটা হয়েছে, যে একটা ওয়েস্ট ইন্ডিজ পেসার তার অনামি, তাকে কেউ চেনে না, মানে আমি নিজের নাম মনে করতে পারছি না, সেই বোলারের বলে সুইং তার সুইংয়ে খোঁচা দিয়ে আউট হয়েছেন, সেটা খুব মানে মানে অস্বস্তির ব্যাপার।
এবার একটু অ্যাশেজের দিকে নজর রাখবো, অস্ট্রেলিয়া ব্যাট করছে, অবশ্যই অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে এই অ্যাশেজ সিরিজে। এবং ইংল্যান্ডের কি অবস্থা? ইংল্যান্ড কি আমরা প্রথম থেকেই দেখেছিলাম আক্রমণাত্মক হয়ে ইংল্যান্ড ব্যাটিং করছে, এটাই কি তাকে ডোবাচ্ছে?
বোকামি আর সাহসিকতার তো একটা সূক্ষ্ম পার্থক্য থাকে, যেটা হয়েছিল যে ম্যানচেস্টার টেস্টে দারুণ ব্যাটিং করেছিলেন ক্রলি, ইংল্যান্ড সেটাকে আমরা আক্রমণাত্মক বলছিলাম, সাহসী ক্রিকেট বলছিলাম, কিন্তু এখানে কিন্তু এই ওভারে কিন্তু মনে হচ্ছে বোকামি, কারণ 73 রানে 3 উইকেট চলে যাওয়া, যেখানে 60 রানে কোনো উইকেট পড়েনি, সেখান থেকে 3 উইকেট চলে যাওয়ার পরেও কী করলেন, হ্যারি ব্রুক মার শুরু করলেন, অন্যদিকে মঈন আলী ধরে খেলছিল, হঠাৎ মঈন আলী কী হলো, তিনিও মারতে শুরু করলেন, এবং তিনি মারতে গিয়ে আবার স্পিনারে বলে বোল্ড হলেন। হ্যারি ব্রুক কিন্তু চালিয়ে গিয়েছেন, তিনি 85 করেছেন, কিন্তু দেখতে হবে যে ওই ইনিংসের মধ্যে 3 বার ক্যাচ তুলেছেন এবং 3 বার বেঁচে গিয়েছেন, তিনি আউট হতে পারতেন। শেষের দিকে টেলেন্ডার, ক্রিস ওক্স আর মার্কউড তারা যদি গুরুত্বপূর্ণ রান না করতেন তাহলে 283 কেন, মানে 250 উঠত না, বা তারও খারাপ কিছু হতে পারতো। এদিকে অস্ট্রেলিয়া কিন্তু তাদের রক্ষণাত্মক যেটা প্রথাগত টেস্ট ক্রিকেট সেটা খেলছে, তো আপাতত এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
এবার ব্যাকফুটে তাহলে ইংল্যান্ড রয়েছে এমনটাই,
হ্যাঁ, এবং ইংল্যান্ডের একটাই উপায় যদি তাদের বোলাররা কিছু এক্সট্রাঅর্ডিনারি করতে পারে।
ম্যাচের ভবিষ্যৎটা কি আমি জানতে চাইবো?
এই ম্যাচের ভবিষ্যৎ তো এখন বলা যাবে না, তবে বাস বলের ভবিষ্যৎ কি সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, যে বাস বল কি সবসময় খেলা যায়, কোথায় যেখানে একটা ফ্ল্যাট উইকেট সেখানে খেলা যেতে পারে, বা অল্প সুইং করছে যেখানে বল পুরো বাউন্স করছে, যেমন কালকে আমরা দেখেছি, তো সেখানে মিচেল স্টার্ক বা জস হ্যাজেলউড, প্যাট কামিন্স সবাই ভালো বোলিং করেছেন, নিয়ন্ত্রিত বোলিং করেছেন, সেখানে কিন্তু মানে বাড়াবাড়ি করাটা ঠিক নয়, আক্রমণাত্মক খেলা উচিত, ঠিক আছে, কিন্তু অফ স্টাম্পের বাইরে সব বলই চালাবো সেটা করাটা খুব একটা কাজের কথা নয়।
এবার আমরা একটু ফুটবলের দিকে যাবো, ইস্ট বেঙ্গল এবার ভারত গৌরব সম্মান দিচ্ছে রতন টাটাকে, আমরা একটু জানবো বিষয়টি নিয়ে কৃষাণু থেকে। কৃষাণু কি জানা যাচ্ছে?
হ্যাঁ, গত বছর কিন্তু এই সম্মানটা পেয়েছিলেন ঝুলন গোস্বামী এবং লিয়েন্ডার পেজ, দুজনেই ক্রীড়া ব্যক্তিত্ব এবং মানে কিংবদন্তি বলা যায়। এবার কিন্তু একজন নন স্পোর্টিং ইয়ে পাচ্ছে, কিন্তু রতন টাটা তার নামটাই যথেষ্ট কিছু বলার নেই, তিনি মানে ভারতের মানে কতটা অবদান রেখেছেন সেটা আমরা মানে বলার কেউই নই, তো এটা আছে। এছাড়াও কিন্তু আরও অনেক কিছু প্রাইজ দেওয়া হবে, যেমন ক্লেটন সিলভাকে বর্ষসেরা ফুটবলারের ইয়ে দেওয়া হচ্ছে, শিরোপা দেওয়া হচ্ছে। তাছাড়া যারা নবাগতদের মধ্যে একদম যাকে বলে ইমার্জিং প্লেয়ার, সেই পুরস্কার পাচ্ছেন নাওরে মহেশ সিং। তো এরকম অনেক কিছু, 1 আগস্ট যেটা ইস্ট বেঙ্গলের উদ্বোধনী ওই দিনটাতে সেই সমস্ত কিছু দেওয়া হবে।
না, অনেকেই ভাবতে পারেন যে রতন টাটা উনি তো শিল্পপতি, ওনাকে এই ধরনের সম্মান কেন দেওয়া হচ্ছে, একবার জানিয়ে দেবো যে 1987 সালে তারই একাডেমি টাটা ফুটবল একাডেমি তিনি শুরু করেছিলেন, সেই জন্যই তাকে এই সম্মান দেওয়া হচ্ছে। এছাড়াও আগামী দিনে আরো বেশ কিছু কিংবদন্তিকে এই সম্মান দেওয়া হবে, তাই তো কৃষাণু?
হ্যাঁ হ্যাঁ, এই যে টাটা একাডেমি বললে, টাটা ফুটবল একাডেমি, এটা এটা কিন্তু ভারতীয় ফুটবলে এই একাডেমির বিরাট বড় অবদান। প্রচুর ফুটবল একটা সময় বড় দলে আমাদের 2 প্রধান বা 3 প্রধানে খেলেছে, তারা এই TFI থেকে উঠে এসেছে, তো সেটা অবশ্যই তিনি সম্মান পাওয়ার যোগ্য, অ্যাপার্ট ফ্রম তার শিল্পপতি হোক বা যাই হোক, ফুটবলে ক্রীড়াক্ষেত্রে তার অবদান রয়েছেই।
একদমই একদমই, ধন্যবাদ কৃষাণু আমাদের এত সুন্দর করে বিশ্লেষণ করার জন্য। আমাদের এখানেই স্টেডিয়াম বুলেটিনের আজকের পর্ব শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। কৃষাণু কিছু বলবে
না? কি বলবো, দেখা যাক অ্যাশেজ সিরিজ কি হয় আর ভারত কোথায় যায়, বিশ্বকাপ আসছে, কম্বিনেশন তাড়াতাড়ি ঠিক করতে হবে, সেটা কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়।
হ্যাঁ, আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি অনলাইন আর আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্ট, সেখানে নজর রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।